الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نبی رحمت شفیع امت صلی اللہ تعالی علیہ وآلہ وسلم فرمانے علیشان ہوچھے جی بیکتی ایک دینے امر جاتر اوپر ایک ہزار بار درود شریف پاٹ کرے سے مرتیو برن کربے نا جتکھن پرجنت جنتے تار ابستان دیکھبے نا نبی کریم صلی اللہ تعالی علیہ وآلہ وسلم اوپرے جاتے اقدسر اوپرے ادھکارے درود شریف پڑھار ابھیاس করে নিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক, আপনারা দেখছেন ধারাবাহিক অনুষ্ঠান শানে নজুল। এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে কোরআনে মাজিদ ফুরকানে হামিদ সম্পর্কিত আয়াতে মুবারকার শানে নজুল, তার ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট, তার সম্পর্কে কিছু বয়ান করব। ওই আয়াতে মুবারকার কিছু তফসির সমূহ এবং তার থেকে সাবিত হওয়া কিছু আহকামাত এবং তার থেকে নির্গত নসিহতসমূহ এবং কারণসমূহ, সে সম্পর্কে আমরা আজকের এই পর্বে আলোচনা করব। আজ আমরা যে আয়াতে মুবারকার শানে নজুল সহ আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ, এই আয়াতে মুবারকার এই শানে নজুল এবং এতে দেওয়া সুসংবাদ, সেটা শোনার পরে অবশ্যই আমাদের অন্তরের মধ্যে মহব্বতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইশকে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও বহুগুণে বেড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে কতটুকু মহব্বত করে এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারেগাহের মধ্যে থাকা তাদের কাছে কতটা প্রিয় লাগে এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম থেকে কিছুটা সময় দূরে থাকা, নিজের কোনো কাজকর্মের জন্য কিংবা ঘরোয়া কোনো কাজের জন্য যদি সেখান থেকে বাইরে যায় তো তাদের মনের অবস্থা কেমন হয়, সেটা এই রেওয়ায়েত থেকে আমরা অনুধাবন করতে পারব। অধিকাংশ তফসিরসমূহে তফসিরে খাজান, রুহুল বায়ান, রুহুল মানি এবং অন্যান্য তফসিরসমূহে এর আওয়ায়ত বর্ণনা করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের এক সাহাবি হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোনো একদিন সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। তো যখন তিনি হাজির হলেন সে মুহূর্তে সে একটি কষ্টের মধ্যে ছিল, চিন্তিত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি হাজির হলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তখন তার কাছে জানতে চাইলেন যে আজ বিমর্ষ কেন মনে হচ্ছে, যে কোনো রোগব্যাধি হয়েছে অথবা কোনো দুঃখ কষ্ট কারণ কি? আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, কোনো রোগব্যাধি নেই আর কোনো অসুবিধা, কোনো কষ্ট, কোনো ধরনের দুশ্চিন্তা নেই, শুধুমাত্র এইটুকুই যে আমি এখান থেকে যখন আমার ঘরে গেলাম, আমার বাচ্চাদের নিকট গেলাম, তো সেখানে গিয়ে একটি বড় ধরনের ভয় এবং দুশ্চিন্তা আমার মস্তিষ্কে মাথায় আসলো, তাই আমি পুনরায় আপনার কাছে চলে আসলাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সেটা কি? আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে যখনই আমরা আপনার কাছে আসি তো অনেক শান্তি মিলে, অন্তরে সুখ খুঁজে পাই, এখানে ফয়জ এবং বরকত হাসিল করে সাহাবায়ে কেরামগণ, কিন্তু যখন ফিরে চলে যাই, বাহিরে চলে যাই, আপন পরিবারে চলে যাই, ঘরে চলে যাই, অতঃপর তখন অন্তর দুঃখী হয়ে যায়, মনে পেরেশানি চলে আসে। কিন্তু আজ মনের মধ্যে প্রশ্ন এমন আসলো যে যদি জান্নাতে আমি আপনার দিদার করতে না পারি, অতঃপর তখন জান্নাতেও আমার পেরেশানি আরও বেড়ে যাবে। কুরবান হয়ে যাও তাদের ইশকে রসুলের উপর, তাদের মোহাব্বতের রসুলের উপর, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের যেই মোহাব্বত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সাথে তাদের যে ভালোবাসা সম্প্রীতি রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবারের মধ্যে থাকা তাদের কাছে কতটা প্রিয় এবং আনন্দের, আর কতটাই না প্রিয় এই বিষয়টা তাদের কাছে ছিল যে হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবারে আমরা বসে থাকব, ওনার কথা শুনতে থাকব। আজকে মাথার মধ্যে এই প্রশ্ন চলে আসলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম, জান্নাতে আপনি নবীদেরও সর্দার, ইমামুল আম্বিয়া, আপনার মকাম অনেক বড় এবং সবচেয়ে উঁচু হবে, তো যখন আপনার সম্মান এত বড় হবে, মর্যাদা এত বড় হবে, তো সে জান্নাতেও আপনার মকাম সেটা অনেক বড় হবে এবং সুউচ্চ হবে, আমি আপনাকে জান্নাতে দেখতে না পেলে তো আমি পেরেশান হয়ে যাব। আল্লাহু আকবার! নবী করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের অভ্যাসসমূহের মধ্যে এটি ছিল যে যখন তিনি কোনো কথার মধ্যে উত্তর না দিত অথবা এটা চাইতেন যে এ বিষয়ে আল্লাহ উত্তর প্রদান করুন, আল্লাহ হুকুম এরশাদ করুন, তখন হুজুর চুপ হয়ে যেতেন। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যখন চুপ হয়ে যেতেন, তখন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান তারা হুজুরের অভ্যাস মুবারক সম্পর্কেও জানত যে হুজুর আল্লাহ তাআলার ওহির অপেক্ষা করছেন, আল্লাহর পক্ষ থেকে কি হুকুম আসে, আল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে কি এরশাদ আসবে, হুজুর এ বিষয়ে অপেক্ষমান। নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম অপেক্ষা করলেন, তো হযরতে জিব্রিল আমিন এই আয়াতে মুবারকাটি নিয়ে তিনি নাজিল হয়ে যান। আর সে আয়াতে মুবারকা কোনটি? পাঁচ নম্বর পারার আয়াতে মুবারকা হল সুরায়ে নিসার এবং 69 আয়াত নাম্বার, ইরশাদে বারি তালা হল আর যারা আল্লাহ এবং রাসুলের অনুসরণ করে তো তারা ওই লোকদের সাথে হবে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, অর্থাৎ নবীগণ, সিদ্দিকিন এবং শহীদগণ এবং সলিহীনগণ, এবং তারা কতই না উত্তম সাথী যারা তাদের সঙ্গী হবে। আল্লাহু আকবার! এই আয়াতে মুবারকাই কতই না সুন্দর বৈশিষ্ট্যের সাথে এই সুসংবাদও প্রদান করেছেন যে এই যে প্রশ্ন মাথায় আসছে যে জান্নাতের মধ্যে আমরা কার সাথী হব, জান্নাতের মধ্যে আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর সাথে আমাদের কিভাবে দিদার হবে, সে সাক্ষাৎ আমাদের কিভাবে নসিব হবে, এই আয়াতে মুবারকাই বিস্তারিতভাবে বর্ণনাও করে দিয়েছেন। আল্লাহর অনুসরণ এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের অনুগত্য এটা এমন একটা আমল যে আল্লাহ তাআলার অনুসরণকারী হয়ে যায়, আল্লাহর আহকামসমূহ মানা এবং অনুসরণকারী এমনভাবে হয়ে যায় যে আমরা আল্লাহর অনুসরণ এবং রসুলের অনুসরণ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের এভাবে আমরা অনুসারী হয়ে যাই, অনুকরণকারী হয়ে যাই, অনুগত হয়ে যাই, অতঃপর তাতে কোন উচ্চ মকাম লাভ হবে আর কোন পুরস্কার তাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন, তো ইরশাদ করেন আল্লাহ আপন নিয়ামতপ্রাপ্ত বান্দাদের অর্থাৎ আম্বিয়া, সিদ্দিকিন, শহীদগণ এবং সলিহীনগণ তাদের সাথে মৃত্যুর পর তাদের অবস্থান দান করবেন। এতে এ কথা উপলব্ধি এটা হয়ে যায় যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের কতটুকুই না এই বিষয়টিও প্রিয় যে দুনিয়াতে তো আমরা হুজুরের সঙ্গী, দুনিয়াতে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সান্নিধ্যে বসি, ওনার সাক্ষাতে ধন্য হই, ওনার ফয়েজ পেয়ে থাকি, ওনার সান্নিধ্যে থেকে হুজুরের বয়ান, হুজুরের খুতবা, হুজুরের ইরশাদ, হুজুরের কথাসমূহ এগুলো আমরা শুনি, কিন্তু জান্নাতে রসুলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের জাতে পাক কেমন হবে, অর্থাৎ মোহাব্বত, এটা সর্বোচ্চ পর্যায়ের মোহাব্বত, দুনিয়াতে তো সাথে আছি, আমরা জান্নাতেও যেন এই সুযোগ পেয়ে যাই, আমাদের জান্নাতেও যেন হুজুরের সঙ্গ নসিব হয়ে যায়। আরও একটি হাদিসে মোবারকা মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুজুরকে হযরতে রাবিয়া বিন কাব আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, আমি রাতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের খেদমতে আকদসের মধ্যে থাকতাম, হুজুর সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের ওজুর জন্য পানি নিয়ে আসতাম, অন্যান্য খিদমতও করার সুযোগ হতো। একদিন হুজুর সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, সাল, হে রাবিয়া চাও, কি চাওয়ার আছে? তো আমি হুজুরের কাছে কি চাইলাম? তিনি বললেন, আস আলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আকা, আমি আপনার কাছে জান্নাতের সান্নিধ্য সন্ধান করছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, জান্নাতে আমাকে আপনার সান্নিধ্য দানে ধন্য করুন। মূলত তিনি দুনিয়াবী কিছু তালাশ করেননি, দুনিয়াবী কোনো পেরেশানির কথাও বলেননি, আকা আলাইহি সালামের দরবারে জিকির করেছেন, তো তিনি তালাশ করেছেন, আবেদন জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে দুনিয়াতে সান্নিধ্য লাভ হচ্ছে, দুনিয়াতে এই খেদমতের সুযোগ হচ্ছে, দুনিয়াতে আপনার সঙ্গ আমি পাচ্ছি, আকা আমার উপর দয়া করুন যাতে জান্নাতেও আপনার সহচর্য পেয়ে যাই, জান্নাতেও আপনার সহচর্য পেয়ে যাই। এখানে একটি কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল, চাও, চাও। তো এখানে হুজুর ইরশাদ করছেন, চাও। তো যিনি কিছু দিতে পারেন তিনি এভাবে কাউকে বলতে পারেন যে, চাও, আমি তোমাদেরকে দিব। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ কতই না উত্তম আকীদা সম্পন্ন এবং কতই না উত্তম মহব্বতকারী। হুজুরের কাছে কোন জিনিসটা চাইলেন? আখিরাতের, সেটিও জান্নাতের, জান্নাতের মধ্যে সহচর্য। তো মূলত তারাও এটা বুঝত এবং এই ব্যাপারে এই আকিদাও রাখত যে তিনি হলেন সেই সত্তা, আল্লাহ দানকারী, তিনি বন্টনকারী, রিজিক তিনি দেন আর উনি খাওয়ান, যে আল্লাহ দানকারী, আল্লাহ সব কিছুর মালিক ও দাতা। কিন্তু আল্লাহ তাআলা আপন নিয়ামতের কুঞ্জি আপন হাবিবকে দান করেছেন, তিনি মাহবুব আলহি সালাতু আসসালাম, তিনি আল্লাহর অনুগ্রহে তিনিও দিতে পারেন। আর হুজুর সাল্লাল্লাহু আলহি আলহি ওয়াসাল্লাম খুব সাধারণভাবেই বললেন যে, চাও আমার কাছে, সাল মুআবিয়া। আর এখানে আরও একটি কথা মনে রাখবে, আমরা কোনো পবিত্র জায়গায় গেলে অথবা কোনো বুজুর্গের কাছে গেলে, কোনো অলিউল্লার কাছে গেলে, এমন কারো কাছে গেলে যেখানে আমাদের বিশ্বাস যে আমাদের দোয়া এখানে কবুল হবে, তখন সাধারণত আমরা কোন দোয়াটা করি? আমাদের চাওয়ার ধরনটা মূলত কেমন হয় তখন? বেশিরভাগ সময় যখন মানুষ এই সুযোগটা পায় তখন সে তার দুনিয়াবী কোনো দুশ্চিন্তার কথা উল্লেখ করে, কখনো দোয়ার ক্ষেত্রে বলে যে, রোগব্যাধি নিরাময় করে দাও, কখনো বলে যে, আমাকে রিজিকের মধ্যে পরিপূর্ণতা দিন, বরকত দান করুন, কখনো বলে যে, দুনিয়াবী বিষয়ে আমাকে আরও বেশি উন্নতি দান করুন, একটা ব্যবসা থেকে দুইটি ব্যবসা করে দিন, একটা জায়গা থেকে দুইটি জায়গা করে দিন, একটা দোকান থেকে আরও একটি দোকান হয়ে যাক, আরও ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করে দিন। এই ধরনের দোয়া বেশিরভাগ ক্ষেত্রে আমরা করে থাকি, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, যদিও বা তাদের কঠিন অবস্থা ছিল, যদিও বা তারা কষ্টের মধ্যে নিপীড়িত ছিল, যদিও বা তাদের প্রকাশ্যভাবে দুনিয়াবী নিয়ামত ও এই ধরনের সমৃদ্ধি তাদের কাছে ছিল না, তারা তো তাদের ঘর সম্পদ সব কিছু ছেড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে হিজরতের মাধ্যমে মদিনায়ে মনোয়ারায় চলে আসলো। এরপরেও যদি হুজুর কাউকে বলেন যে, চাও, কি চাওয়ার আছে, তো তারা সে অবস্থায় এটা চায়নি, আকা, আমার কাছে এটা এটা নেই, তারা দুনিয়াকে আগে রাখেননি, বরং তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতও চাই আর সান্নিধ্য আপনার সাথে চাই, জান্নাতে আপনার সহচর্য চাই, জান্নাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোহবত আমাদের নসিব হয়ে যাক। আরও একটি হাদিসে মুবারকা হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গি উহুদের সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি দোয়া করুন যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন জান্নাতের মধ্যে আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার সুযোগ দান করেন, আপনি আমাদের জন্য দোয়া করুন। আল্লাহু আকবার। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য, তাদের স্বামী, তাদের সন্তানদের জন্য এভাবে দোয়া করলেন, আল্লাহুম্মা জালহুম রুফাকাই ফিল জান্না, হে আল্লাহ, তাদেরকে জান্নাতে আমার সঙ্গী বানিয়ে দাও, জান্নাতে আমার সাথী বানিয়ে দাও, কুরবান হয়ে যাও। ইনারা সাহাবিয়া, তারাও হুজুরকে বলছেন শুধুমাত্র নিজের জন্য, পরিবারের জন্য, দোয়ার জন্য বলছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য দোয়া করছেন যে তাদেরকে, তাদের স্বামীদের, তাদের বাচ্চাদেরকেও মাওলা জান্নাতে আমার সাথী বানিয়ে দাও। আল্লাহু আকবার। হযরত উম্মে আম্মারা বলেন, সারা জীবন প্রকাশ্যভাবে এই কথা বলতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের এই দোয়ার পরে দুনিয়াতে বড় থেকে বড় মুসিবত আমার উপর আসলেও আমি তার কোনো পরোয়া করি না। দুনিয়াবি কোনো নিয়ামত চলে গেলে আর বড় থেকে বড় যে কোনো মুসিবত আসুক না কেন, আমি কোনো পরোয়া করি না। কেননা আমি রাসূলুল্লাহর সঙ্গে হব, রাসূলুল্লাহর সহচর্যে ধন্য হব। এটি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ইতিশকে রাসূল ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাতের সময় নিকটবর্তী হলো, তো ওনার স্ত্রী কঠিন অবস্থা দেখে বলতে লাগলো যে হাই, কষ্টের মুহূর্ত। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাহ, বড়ই আনন্দের বিষয়, কাল আমি মাহবুব আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওনার সাহাবিদের সাথে সাক্ষাৎ করব। কতই না খুশির বিষয় এটি, কাল আমি মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করব। তো এটা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের কতই না মোহাব্বতপূর্ণ চিন্তাভাবনা এতে থাকত। আল্লাহ তাআলা এই ইশকে রাসূলের এই ধরনের বিষয়াদিতে আমাদের সুযোগ দান করুন। আমাদের অন্তরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোহাব্বত রয়েছে সেটা আরও বাড়িয়ে দিন, আর আমাদের বরকত দিয়ে আল্লাহ তাআলা মালামাল করে দিন। আর উলামায়ে কেরাম লিখেছেন ইশকে রাসূলের একটা অধ্যায়, সেটা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান থেকে বন্ধ হয়ে গেছে, যেভাবে মূলত ইশকে রাসূলের ওনারা যে উপমা দিয়েছেন সেই তুলনা এখন আর খুঁজে পাওয়া যাবে না, তাদের চিন্তা শক্তি আর খুঁজে পাওয়া যাবে না। যে ধরনের ইশকে রাসূলের অধ্যায় তাদের মাধ্যমে খুলেছে আর যেভাবে ঐতিহাসিকরা তাদের ঘটনা ও তাদের কথাগুলো লিপিবদ্ধ করেছেন, এটা মূলত তাদেরই অংশ ছিল। আর তাদের মতো খাস ফয়েজ বরকত পাওয়া আরও দুনিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতে ব্যাকুল, হুজুরকে মহাব্বতকারী, হুজুরকে ভালোবাসেন এমন, আর আলহামদুলিল্লাহ এই জমিন এটা থেকে খালি হবে না, আশিকে পরিপূর্ণ এবং বিভিন্ন জায়গায় আশিকে রসুল রয়েছে, এতটাই মহাব্বত রয়েছে তাদের অন্তরের মধ্যে। নিজের বাচ্চাদের থেকে বেশি আর নিজের সম্পদ থেকেও বেশি, নিজের সম্পদ ব্যয় করে, নিজের জানকে উৎসর্গ করে, আলহামদুলিল্লাহ। কিবলা শাইকে তরিকত আমির আহলে সুন্নত দামত বরকাতুমুল আলিয়া ওনার মহাব্বতের রসুল, ওনার ইশকে রসুলের অনুমান এই কথার দ্বারা হয়, যিনি আপন জীবনের উদ্দেশ্যই শুধুমাত্র এটাই বানিয়ে নিয়েছেন, আমার হুজুরের সুন্নতগুলো প্রচার করতে হবে, হুজুরের অভ্যাস ও নীতির প্রচার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের ইশক ও মহাব্বতে মানুষের অন্তরকে হুজুরের ভালোবাসায় মানুষের অন্তরের প্রদীপ জ্বালাতে হবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহাব্বতের আলো, হুজুরের ইশকের চেরাগ, হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের অনুসরণ এবং একনিষ্ঠতার জন্য এই উম্মতকে সুন্নতে ভরা পথে চালানোর এই উদ্দেশ্য যিনি করেছেন, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, আলহামদুলিল্লাহ। তিনি এমন এক আশিকের রসুল, তিনি এমন এক রসুল প্রেমিক যে যিনি শুধুমাত্র নিজের নয় বরং লাখ নয় কোটি মানুষের এমন ব্যবস্থা করেছেন যে হুজুরের নিকটবর্তী তাদের পৌঁছে দিয়েছেন, হুজুরের কদমে তাদেরকে নিয়ে চলেছেন, হুজুরের সুন্নতে মুবারকার আমল করার জন্য সে রাস্তায় অগ্রসর করিয়ে দিলেন। শুধুমাত্র পুরুষ নন বরং মহিলাদেরকেও, ইসলামী বোনদেরও এই পদ্ধতিতে এই মাদানী কাজ হচ্ছে দাওয়াত ইসলামীর, আলহামদুলিল্লাহ। যে ইশকে রাসূলের চেরাগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আর আলহামদুলিল্লাহ দুনিয়াব্যাপী ওনাকে চাই, ওনাকে মহব্বতকারী আমির আহলে সুন্নতের মুরিদগণ, সম্পৃক্তগণ, মুবাল্লিক বিন্দু, যে আলহামদুলিল্লাহ দুনিয়াব্যাপী এই পায়গাম ছড়িয়ে দিচ্ছেন, আপনিও এই মাদানী কাজে অবশ্যই আপনার অংশ সম্পৃক্ত করুন এবং এই প্রিয় আশিকে রাসূলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামের সাথে অবশ্যই কাঁধে কাঁধ মিলিয়ে মাদানী কাজের মাধ্যমে এবং অন্যান্য কাজের মাধ্যমে অবশ্যই তাতে অংশ নিন। ইস্তিমায় অংশগ্রহণকে অভ্যাসে পরিণত করুন। আপনি যে এলাকায় থাকেন সেখানে অনুষ্ঠিত সেই ইস্তিমায়ে পাকে আপনি অবশ্যই অংশগ্রহণ করুন। এই আয়াতে মুবারকার মধ্যে কিছু কথা এখানে বোঝার মতো, তার মধ্যে একটি হলো যে জান্নাতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সহচর্য আর জান্নাতে হুজুরের সোহবত পাওয়া, সঙ্গ পাওয়া হাফেজদের ব্যাপারে বলা হয়েছে, তাদেরকে বলা হবে যে কুরআনে পাক থেকে পড়ো, ইকরা ওয়াট তাকা, কুরআন পড়ো, জান্নাতের সিঁড়িতে আরোহণ করো আর উঠতে থাকো। যেখানে তোমাদের সর্বশেষ কুরআনের তেলাওয়াতের সমাপ্তি হবে সেটা তোমাদের জান্নাতি অবস্থানের স্থল হবে। তারা তো হাফেজে কুরআন, এটা তো কুরআন মুখস্থকারীদের ব্যাপারে বলেছেন। তো যারা আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালাম তাদের মকাম মর্যাদা তো আরও বেশি, আর আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তো ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, তিনি তো জান্নাতের মালিক, তিনি মালিকে জান্নাত। আর এটাই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের আকীদা ছিল।
খুলদ মে হোগা হামারা দাখিলা ইস শান সে ইয়া রাসূলুল্লাহ কা নারা লাগাতে জায়েঙ্গে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
দ্বিতীয়ত, এখানে এ আয়াতে মোবারকায় চারটি বিষয় বর্ণনা হয়েছে, নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ। এগুলো কাকে বলা হয় এই বিষয়ে আমরা আলোচনা শুনব। নবী ওই মানুষ যার উপর ওহি নাজিল হয় আর যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টিকুলের কাছে আপন পায়গাম, আপন আহকামসমূহ পৌঁছানোর জন্য প্রেরণ করেছেন, তাদেরকে নবী বলা হয়। বিভিন্ন পরিচিতি কিছু নীতিমালার ভিত্তিতে বর্ণনা করা হয়েছে, এখানে সেগুলো থেকে একটি পরিচিতি বর্ণনা করেছি। সিদ্দিক সেই ব্যক্তি যিনি আপন কথা এবং আপন দৃঢ়তার উপর সত্যবাদী আর আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের অনুসারী এবং অনুগত থাকে, এবং এটাও বলা হয়েছে যা নবী নিয়ে এসেছে এবং তিনি সেই সমস্ত বিষয়ের এমন সত্যায়নকারী হবে কোনো প্রকার ধারণা এবং সন্দেহে সে কোনো প্রকার অন্য এ ধরনের কুপ্রবৃত্তির শিকার হয়ে তিনি কোনো প্রকার পরিবর্তন ছাড়া ডাইরেক্ট নিয়ম অনুসারে সে বিষয়ের উপর বিশ্বাস স্থাপনকারী হবে। তো তিনি সিদ্দিক, প্রত্যেক উম্মতের মধ্যে নবীগণের সিদ্দিক হয়ে থাকে, আর এই উম্মতের মধ্যেও সিদ্দিকিন রয়েছেন। আর এতে সবচেয়ে অগ্রগণ্য, সবচেয়ে বড় অবস্থান যিনি অর্জন করেন তার নাম হযরতে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের কাছে যখনই কিছু নাজিল হতো, যখনই হুজুর কোনো কথা বলতো, তো সব কিছু তিনি কবুল করতেন, অগ্রগণ্য থাকতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওনার হাদিসে মুবারকা, আল্লাহ আমাকে তোমাদের কাছে প্রেরণ করেছেন, তোমরা লোকেরা লিখেছ যে আপনি মিথ্যাবাদী মাযাল্লাহ, অতঃপর বললেন এবং আবু বকর বিশ্বাস স্থাপন করেছে আর আপন জান আর আপন সম্পদের মাধ্যমে আমার দুঃখ দূর করেছে, বুখারী শরীফের হাদিসে মুবারকা। এটি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন এটি, আর নিজেই বলেছেন যে যতটুকু আমায় আবু বকরের সম্পদ উপকার দিয়েছে অন্য কারো সম্পদ ততটুকু উপকার দেননি। এটি নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। অন্য একটি রেওয়ায়েতে বলেছেন তিনি সবার হেসানের বদলা দিয়েছেন, আবু বকরের হেসানের বদলা আখিরাতে আল্লাহ প্রদান করবেন। তো তিনি ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে হিজরতেও আপন সান্নিধ্যে সৌভাগ্যবান করেছেন, ধন্য করেছেন, আর ওনাকে নির্বাচন করেছেন যে আমার সাথে হিজরতে কে যাবে, তার জন্য তিনি তাকে নির্বাচন করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হজ্জে মুসলমানদের আমির বানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে ইক্তিদা করে হুজুর নামাজ পড়েছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে তাইয়াতে ৭০টি নামাজের মধ্যে ইমামতি করেছেন। এটা অনেক বড়, অনেক বড় মর্যাদা ছিল এটি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার পরও ওনার সামনে ইমামতির মশাল্লায় দাঁড়িয়েছেন আর তিনি নামাজ পড়িয়েছেন। আর এই কারণে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যখন ওনাকে খলিফা নির্বাচন করলেন এবং ওনার হাতে বায়াত করলেন, এই দলিলসমূহ থেকে একটি দলিল এটা বর্ণনা করা হয়েছে, যখন রসুলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ যেটি দিনই ফরজ এটার জন্য ওনাকে নির্বাচন করেছেন এবং ওনাকে আপন নায়েব বানিয়েছেন, তো খিলাফতের বিষয় তো দুনিয়াবী বিষয়, এটাতে সবচেয়ে অগ্রগণ্য উনি রয়েছেন, তো ওনাকে খলিফা বানিয়ে দিয়েছেন। আর তিনি হলেন সেই সাহাবি যখন মেরাজের কথা কাবার কাফেরেরা মিথ্যা প্রতিপন্ন করল, অস্বীকার করল, তো তিনি সেটার সত্যায়ন করলেন। আর তিনি মূলত সেই সাহাবি গাজওয়ায়ে তাবুকে ঘরের সমস্ত সম্পদ নিয়ে হুজুরের খেদমতে হাজির হয়ে গেলেন। অনুরূপভাবে হাদিসে তাইবাতে আছে, যাতে উনাকে সিদ্দিক হিসাবে আখ্যায়িত করেছেন। তো উম্মতের মধ্যে সিদ্দিকিন, প্রত্যেক উম্মতের মধ্যেই থাকেন, প্রিয় নবীর উম্মতের মধ্যেও সিদ্দিকিন রয়েছে। আর এই মকাম এবং মর্যাদা যারা অর্জন করেছেন তাদের মধ্যে সবচেয়ে বড় মকাম ও অবস্থান সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবীগণের পরে আফদালুল বাশার বাদাল আম্বিয়ায়ে বিত্তাহকিক। আপনারা প্রত্যেক জুমার বয়ান এটি শুনেন। আর তিনি হযরতে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর এখানে যেটার সাথ হয়েছে যে প্রথমে নবী, অতপর সিদ্দিক, আর তৃতীয় শহীদ। শহীদ হল ওই ব্যক্তি যিনি দলিল এবং প্রমাণের সাথে দিনের সত্যায়নে শহীদ হন আর আল্লাহর দিনের মর্যাদা বৃদ্ধির জন্য লড়াই করে মৃত্যুবরণ করেন, তাকে শহীদ বলা হয়। যে মুসলমানকে অত্যাচার করে মারা হয় তাকেও শহীদ বলা হয়। সালেহ কাকে বলা হয়? সালেহ সেই নেককার মুসলমান যিনি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ করে থাকেন। এর মধ্যে স্তর রয়েছে, আউলিয়ায়ে সালেহীন অনেক বড় মর্যাদা সম্পন্ন, সাহাবিদের পর অলিদের আউলিয়াদের যে মকাম মর্যাদা রয়েছে তো এটাও তাদের নিজেদের স্তরসমূহ, এটার উপরও পুরো ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহকারে বর্ণনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের আউলিয়ায়ে সালেহীনগণ, আর এখানে বিশেষভাবে সালেহ দ্বারা উদ্দেশ্য এটা করা হয়েছে যে ওই ব্যক্তি যার নেকিসমূহ তাদের বদির তুলনায় বেশি, নেকিসমূহ বেশি, বদি কিংবা পাপ তাদের কম থাকে, তাদের সালেহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ তাআলা এই নেক লোকদের সদকায় আমাদেরকেও আল্লাহ তাআলার অনুসরণ অনুকরণ, রসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারীদের অন্তর্ভুক্ত বানিয়ে দিক, যে আমরাও নেকির দিকে, এমন নেকির কাজে ব্যস্ত হয়ে যাই, আর আমাদের আখিরাতে আল্লাহ তাআলা এই পুরস্কার দান করুন। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।